ভাব কি করেছেন? ওই যে যাহা বললাম আগে সাধু প্রেমওয়ালী গোপীগণ, ওদের চরণে ধুলি বন্দনা করতে অতার, এক ধুলি নিজে মস্তকে পে গ্রহণ করবেন এই জন্য প্রার্থনা করছেন। আসামো চরণ রে নিজুষামহম শ্যাম বৃন্দাবনে হিমতে গুরুমলকৌষধীন ভেদে মুকুন্দ পদে বস আজ এই চক্র হে আজ কে করবেন আগামী
দ্বৈতায়নো বিরহ কাজিহা পুত্রে তন্ময়ার্বোভূমি তবৈবাস্মি তবৈবাস্মি ন জীবামি তয়া বিনা ইতি বিজ্ঞানরাধিত ভজামি রাধামরবিন্দ নেত্রাম স্মরামি রাধাম মধুরস্মিতাক্ষরাম বদামি রাধাম করুণাভরাক্ষরাম ততো মম নাস্তি গতির হিংসা।
চৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টকে উদ্দেশ্য করে বহু সব সিদ্ধান্তের কথা জ্ঞাপন করে সিদ্ধান্তের কথা জ্ঞাপন করে শেষে তিনি কনক্লুজন করছেন যে ঐশ্বর্য জ্ঞান হইতে কেবল ভাব প্রধান, ঐশ্বর্য ভাব থেকে কেবল ভাব, কেবল মানে কেবল প্রেম ভাব সেটি প্রধান। আর এইটাকে বুঝাইবার জন্য বলছি পৃথিবীতে ভক্ত নাহি উদ্ভব সমান, উদ্ভব হচ্ছেন প্রধান ভক্ত। পৃথিবীতে ভক্ত নাহি ওনার নতুন ভক্ত, যার জন্য উদ্ধবকে ভগবান নিজেই বলেছেন যে আমার আত্মা তত প্রিয় নয়, লক্ষ্মীদেবী প্রিয় নয়, বলদেবও তত প্রিয় নয়, ব্রহ্মা শঙ্করের কথাই আছে যেরকম উদ্ধব আমার প্রিয়। উদ্ধবকে কৃষ্ণের প্রধানমন্ত্রী প্রখা এব সবই কিছু বলা যার পদ ভুলি করে প্রার্থনা, সিংহ যার পদ ভুলি করে না প্রার্থনা, এমন যে উদ্ভব তিনিও গোপীগণের পদগুলি প্রার্থনা করে। কৃষ্ণ এই উদ্ভবকে আর তুমি একদিকে আছেন ভাই, তিনি কেন পাঠিয়েছিলেন ব্রেজে? উদ্ভব পদ ব্রেজনে পিছিয়ে ভেজা পাঠিয়েছিলেন কেন? এর বহু কারণ, প্রধান কারণ এত আছে গৌণ কারণ, গৌণের আবার গৌ কারণ। উপর থেকে তিনি মনে হচ্ছে যে পাঠাচ্ছেন ব্রজবাসীদেরকে সান্ত্বনা দেওয়ার, কিন্তু কৃষ্ণের অন্তরের এটা ভাবনা এর জন্য পাঠাচ্ছেন না, কিন্তু উপর থেকে সাধারণ লোক মনে করছে কি কৃষ্ণ বুঝাচ্ছেন
যে বলছেন যে যাও তুমি ওদেরকে সান্ত্বনা, মাতা পিতাকে সান্ত্বনা দিয়ে। আর শেষে বলছেন যে গোপীরা আমার ছাড়া প্রাণ ধারণ করতে পারে না এই গোপীগণকেও সান্ত্বনা। আমার কিছু সন্দেহ, আরে ঠাকুরের মালা সন্দেহ আমার। আর দ্বিতীয় কথা, গোপীদের কথা বুঝতে গেলে সাধারণ লোকের বোধগম্য হবে। উদ্ধব যে কৃষ্ণের পিতা পাত্র আর অত্যন্ত উন্নত, তিনি কিছু বুঝতে পারেন এই জন্য তাঁকে পারেন। আরো একটা গুরু উদ্দেশ্য, কৃষ্ণ যে স্কুলেতে প্রেম পাঠ করেছেন, শিক্ষা প্রেমের লাভ করেছেন, সেই স্কুলে যদি উনি ভর্তি হন তাহলে উনি ওই পর্যন্ত প্রেমের পাঠ কিছু শিখবে, বুঝবে গোপীগণ ভাব। প্রেমের গুরুকে হচ্ছে কৃষ্ণের, শ্রীমতী রাধিকা চৈতন্য চৈতন্যকে বলা হয়। এমনকি রাধিকাকে নাম বলছে, তার ছায়াকেও বলে দিয়েছে যে রাধিকার যে ছায়া ওই হচ্ছে আমার নাট্যগুরু কি প্রেম। তাহলে রাধিকার তো কথাই রাখি, এই জন্য আমি যে পাঠশালাতে প্রেমের পাঠ পাঠ করেছি ওইখানে উদ্ধব যদি যায় কিছু শিখে তাহলে সে আমার সতীর্থ হবে। আর সতীর্থ হলে সতীর্থের মধ্যে তখন ওই সব কথাগুলি আমরা আলোচনা করতে পারি এই উদ্দেশ্যতে, অন্যথা উদ্ধবের কাছে আমি এই সবগুলি কথা বলতে পারি না। অর্থাৎ একজন অন্তত থাকে তাহলে তার সঙ্গে কথা বলবে। গোপীরা পরস্পর পরস্পরের কথা বলে তার বিবাহের ভাব একটু উপশম করেন, কিন্তু কৃষ্ণের কোনো লোক নাই দ্বারকা মথুরাতে যে তাহার ভাব উপশম করে। এই জন্য দেখলেন যে অন্তত একটা লোক তো হবে যে তার সঙ্গে আমি কিছু বিরহের কথা বলে শুনে কিছু গোপীগণের কথা উপনাকে দেখে আসবে বুঝবে, তখন তার সঙ্গে আমি কিছু কথা আলাপ করব। এই জন্য উদ্ধবকে পাঠান, এক ঝুড়ি সন্দেশ দিয়েছেন, একটি নয় এক ঝুড়ি সন্দেশ, ঝুড়ির মধ্যে ভর্তি করে আর তাহাকে এইখানে লাটকে দিয়েছেন এ পাশে এ পাশে। দেখো যে সে এই সন্দেশের দ্বারা তার যে বিরাম না শান্তি হয় তাহলে এইটা, এতে না হলে এইটা, এইটা না হলে এই, এইরকম হতে নানা প্রকারে দিয়ে। এখন এমনই যে উদ্ধব প্রথমে বুঝতে পারেন নাই, ব্রজে তিনি গিয়েছেন, ওর পূর্বে কৃষ্ণ বলছেন যে তুমি একটু ব্রজে যাও তো, আমার মাতা পিতা আমার জন্য খুব বিরহেতে আছে, ইয়ে তুমি একটু সান্ত্বনা। উনি বলছেন যে আপনাকে ছেড়ে আমি কিরকম যাব, আপনাকে ছেড়ে আমি এক মুহূর্ত কোথাও থাকব। তখন কৃষ্ণ, আচ্ছা তুমি যাও তো আমার কথাতে, দেখব যে আমি এক অংশেতে এখানে আর বাকি পরিপূর্ণ অংশেতে আমি ওখানে যাই, তুমি উপলব্ধি কর। তখন তো আমার তো ভয় হচ্ছে যে আমাকে তুমি না ভুলে যাও, আর তুমি আসবেই না মথুরাতে, তাহলে যা হোক ওখানকার সন্দেশ দিয়ে তুমি ওদের কথা বার্তা আমাকে বুঝাইবার জন্য এখানে আসবে। তখন তুমি গোপীগণের এই সবগুলি চরিত্র মহিমা তুমি কিছু মহাত্মা কিছু কিছু উপলব্ধি করো, সম্পূর্ণরূপে উপলব্ধি করা তো মহামস্তি ভাবমস্তি চলে আসি ভিতরে ভাবমস্তি, তথাপি তুমি আংশিকভাবে এসে কিছু বুঝবে। উদ্ধব দেখেছেন বিরাট হিমালয়ের নতুন তাহাদের কি মহাসাগরের নতুন, মহাসাগর হন নাই মহাসাগরের জল হন নাই, ওরকম ব্রজের প্রেম দেখেছেন, কিন্তু ব্রজের কোনো একটা তৃণগুল লতালু হতে পারে না। সেই জন্য বলেন যে আমি তৃণগুল লতা হয়েও যদি গোপীগণের পদকগুলি আমি নিজের শিরেতে দেবী ধারণ করি তারও কি তা একটা ধুলিপানা হতে পারেন না, তো গোপী প্রেমের কথা জাতি আর গোপী কি সখা কি মাতা পিতার ভাব এটা বহু দূর পরাহার তার কথা তথাপি তাহাকে পাচ্ছি। তিনি সত্যি সত্যি আসলেন, ব্রজেতে প্রবেশ করে দেখলেন যে সে কৃষ্ণ প্রকট কালেতে ব্রজেতে যখন ছিল ঠিক সেই রকমের ভাব, ঘরে ঘরে সে দধি মন্থন চলছে, এই গরু ঘর এই ছাড়ো এই বাচ্চুক নিয়ে আস আর ধরধর করে শব্দ, মঙ্গল দ্বীপ পতি ঘরে সুন্দর অগরু সুগন্ধ এক গাপ সব গোপীরা শৃঙ্গার করে দধি ইত্যাদি মন্থন করে আর কাম ধর্ম মতন গরু সব চলছে, সব একবারে উভর ভারেতে তনের ভারেতে চলতে পারে না আর বাকি সাদা সাদা রাজমহল লফাচ্ছে মানে কৃষ্ণের সমেত আর সখাগণ প্রেম ঘরে আর ওরকম হাতে বংশীবাদন করছে আর সঙ্গীত শিখছে দেখলেন যে কৃষ্ণ একেবারে ঠিক যেরকম প্রকট ওখানে ছিল লীলা কঠিন বলে ওই রকম আর খুব ক্ষণ পরেতে যোগমায়া তার এই দৃশ্যটা কেড়ে নিলেন, তখন দেখলেন যে সে সব বিরহে তখন তার সম্মান তখন নন্দবাবা কাছে আসলেন, নন্দবাবা ভাবেন শুনেই তিনি মুগ্ধ, পরে গোপী কর্ণের নিকটে যায়, গোপীরা তখন উদ্ধকে দূর থেকে ভ্রমর গীত শুনাইলেন, শ্রীমতী রাধিকা ওই ভাবে সে মুগ্ধ হয়ে একটা ভ্রমরকে দেখেই আর উদ্ধক ওকে বলছেন ভ্রমরকে আর উদ্ধক চুপচাপ মাথা এক করে দিয়ে হাত জোড় করে দিয়ে তিনি গোপীরা একটা দূরে তাঁকে বসিয়ে দিল, বলছেন যে সে তাহাকে বলছে সিংহ বহু চারণ হয়ে গায়ে যদুপতি অগ্রহাণাম অগ্রতা না পুরা বিজয় সপ্তাম বিয়তাম তৎপ্রসঙ্গ ছপিপতি যদে কল্পয়ন্তী সিংহ বহু ষড়াঙ্গ্রে রে ষড়াঙ্গ্রে ষড়াঙ্গ্রে মানে দুই পদ হলে মানুষ আর চারটি পদ হলে জানোয়ার পশু আর তুমি হচ্ছ তার থেকে অধম ষট পদ, তুমি কি বুঝবে সিংহ বহু আরে তুমি কি ভন ভন করো তুমি বলছ না আমার প্রভু হচ্ছেন তোমাদের প্রতি অত্যন্ত প্রণয়ী, তোমার দাস ছাড়া আর কাউকে তিনি বুঝেন না, অত্যন্ত প্রেমী অত্যন্ত উদার অত্যন্ত সত্যবাদী, ইনার সঙ্গে তোমার কলহ করা তোমার বৃথা কলহ করা, আর যাহার পাপপদ্মকে সবসময় লক্ষ্মী ঠাকুর আমি প্রকৃততার শিরোমণি হয়ে সবসময় পাপ সম্বহন করছি আর ওই সব যেন তুমি যদি এই কথা বলো তাহলে আমরা বলি তোমাকে শুন কিম বউ ষড়াঙ্গে গায়াসম যদুপতি নাম অগৃহাণাম অগ্রতা না পুরাণ পুরনো কথা ছাড়ি পুরাণ না পুরাণ আমরা সব জানি বাল্যকাল থেকে ওই তোমার কালো প্রভুকে আমরা চিনি তাহার অন্তর বাহির সব ভালো আমরা চিনি, এখন তিনি যদুপতি হয়েছেন কালকে তিনি ছিলেন সে সদানন্দ ব্রজপতি তিনি নন্দন ছিল আজ যে তিনি যদুপতি হয়েছেন ওই যদুপতির কথা তুমি শুনাইতে এসেছ কি তুমি যদুপতি মথুরার তিনি মালিক সাধারণ তোমরা ভিখারিণী তোমরা বলছে ও ওই যদুপতির কথা আমরা গৃহিণী না যার জন্য সব গৃহত্যাগী সব প্রত্যাখ্যান সর্বস্ব আমরা তার জন্য সব কিছু ছেড়ে দিই আজ পথের ভিখারি আমরা হই ওই যদুপতির কথা তুমি শোনাবে এই পুরনো কথা আমি শুনে গেলে কি করবো ওগুলি দৌড়া
আমরা জানি, দেখো সে কিরকম, এই তোমার মতন শতপদ। শতপদের মিত্র কে হবে? ওই এক সমজাতীয়। তো উনি তাহার তোমাকে মিত্র বরণ করেছেন কেন? প্রায় একই রকমের শীল স্বভাব, রঙ, প্রকৃতি, আকৃতি সব এক তোমারই নতুন। কেন দেখো শীল স্বভাব ইত্যাদি সব তোমার কাছে থেকে নামি। আমরা তো জানি কিরকম সকৃত একবার মধু কি টিচার ভ্রম একটি ফুলের উপর বসবে আর পরক্ষণ উড়ে যাবে। এমনটা দেখবে না যে সে এই ফুলটা কদর্য, এর মধ্যে সুগন্ধ আছে কিনা, সুন্দর আছে কিনা, এর মধ্যে মধু আছে কিনা, এইসব দেখে না। পাগল হয়ে রয়েছে তো মধু পান করে। এই যতপতি হয়ে গিয়ে কোন পুষ্পেতে পড়েছে? খুব যা রুটি পুষ্পেতে জ্ঞান নাই, এই জন্য খুব জাতি করে। ওর কথা তুমি বলো, তুমি যেরকম এক পুষ্পকে ছেড়ে দিয়ে অন্য পুষ্পেতে যাও, তোমার কোনো বিচার বাদ নাই, সেই ওই তোমার প্রভুরও ওই রকম কথা। ওই সব পুরনো কথা আমাদেরকে বলিস না, আমরা খুব ভালোভাবে সে উঠে যাই। তাহলে এই যে লক্ষ্মী দেবী তাহার পার্শ্বের চিন্তা ইত্যাদি সেবা কেন করেন? না না স্বামী এরকম বলবেন না, তখন তিনি বলবেন আরে লক্ষ্মী ঠিক বিচারশীল ন, লক্ষ্মীর বাহন কি
উল্লু,
ও তার বিচার একেবারে নাই, বিচার করে না আগে পিছে। এমন মধুর কথা বলে দিবে যাতে ওতেই ভুলে যায় আগে পিছা তাহার বিচার। আমরা তার আগে পিছে সব বিচার ভালো ভালোতে জন্ম থেকে আমরা এসব জানি। অতএব আমাদেরকে বুঝাইতে আসি, আমরা লক্ষ্মীর মতন বুদ্ধিহীন অবিবেচক আমরা নহি। এইসব কথা উদ্ধব শুনে তারপরে আরো কটি শ্লোক বোধ হয় চৌদটা না ষোলটি শ্লোক, দশটি শ্লোক ভক্তি রাজ্যের অনুপম দিব্য মাদের কথা তিনি যখন শুনলেন। আজ পর উদ্ধব কৃষ্ণের নিকটেও এইসবগুলি কথা শ্রবণ করেন নাই, তখন শ্রদ্ধাতে তাহার মস্তক নত হয়ে গোপীগণের কথা তিনি কিছু অনুধাবন করবার সামর্থ্য এখন বুঝে তিনি বললেন কি ওহো হে দেবীগণ, তোমাদের বিরহে কথাকে শ্রমণ করে আর দেখে আমার প্রভু উপকার হল। কি শ্লোকটা? বিরহেন মহাভাগা অনুগ্রহ কৃপা। এই বিরহের দ্বারা যে আমি দেখলাম আমি জগতেতে আমি শুনবার কথা কি কোনোদিন শুনি নাই, গন্ধ পাই নাই, আর এখন প্রত্যক্ষ ভাবতে আমি যার দর্শন করলাম, তোমাদের মহিমা আমি অনুধাবন করবার যোগ্য না এখন বুঝলাম। এই জন্য আকামহ চরণরে নিজাম শ্যাম বৃন্দাবনে কিমতি দুর্মলত সুধীনা যা দুঃসজন সজন আচ্য পথঞ্চ হিত্বা হে দে মুকুন্দ পদ্মে শ্রুতিধীমৃবেজ্ঞাম। আসামহ আসাম নিজের চরণরেণু শিশামহম শ্যাম, যদি আমি তোমাদের চরণ ধুলি বহন করবার জন্য মস্তকে ধারণ করবার, যদি আমি কোনোরকম হয় বৃন্দাবনে সে গোলমলতা ঔষধি কিছু যদি আমি হয়ে যাই তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। গোলমলতা লতা ঔষধি কেন ওই মাটিতে থাকে? যদি গোপীরা কোনোভাবে ওই রাস্তা শর্টকট করে যাচ্ছে তখন তার কতগুলি এখানে পেতে, অথবা ব্রজেতে এমন কোন জায়গা না যে তারা যায় না, সমস্ত ভুলি তাহাদের পদ দ্বারা ভূষণ। অতএব গোপীগণের চরণের সঙ্গে সম্পর্কের তো কথাই গেছে, ধূলির সঙ্গে যদি আমার সম্পর্ক যদি হয়ে যায় আমার জীবন সার্থক হয়ে যায়। বৃন্দাবনে কিমত গুল্মল গুল্ম লতা ঔষধি দুর্বাঘাত ইত্যাদি হয়ে যায়। যা দু স্বজন স্বজন আর্য প্রথমকে হিতার, যা দুঃস্যজন যে প্রত্যাগ করতে পারে না, এমন যে স্বজন আর্যপথ প্রাণ দিয়া যায় পিতৃপক্ষ প্রাণ দিতে পারে কিন্তু লোকলজ্জা ছাড়তে পারে, সেই লোকলজ্জা গুরুজনের আদেশ স্বজন মাতা পিতা ভাই বন্ধু সবকে সম্পূর্ণরূপে প্রত্যাগ করে দিয়ে ভেজে মুকুন্দ পদবী, তারা মুকুন্দ পদবীকে ভোজন করেছে। সুতভী ব্রহ্মে জ্ঞান যে পদবী সুতিগণ পক্ষের বিদ্রিজ্য, তারা আজ পর্যন্ত তার আরাধনা করে পেল কি না পেল অত সুতিগণ তো পক্ষে এইটা তারা খোঁজ অন্বেষণ করছে, অন্বেষণ করতেই থাকে কিন্তু এমন এরা পদী পেল। ওইটা তো পূর্ব শ্লোকে চেতন বলেছেন যে সে গোপীরা এমন কৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করেছে যে অন্য কেউ পায় না, এমনকি কৃষ্ণ তাদেরই ওই স্নেহ আশীর্বাদ পেয়েছে, এমন তাহাকে কেউ না যে এরকম হতে দিতে পারে, এরকম হতে আর কারো পক্ষে সম্ভব নয়। অতএব এই গোপীগণের চরণ শুনিয়া নেই আমি মস্তকে যদি ধারণ করতে পারি তাহলে আমার জীবন সার্থক হয়ে যায়। এবং তারপরে তিনি বললেন তহ মহাভাগা গোপীগণ, আমি তোমাদের মাহাত্ম্য কিছু কিছু অগ্রহণ করব, আর এই দৃঢ়তা যদি না দেখতাম তাহলে আমার জীবন ধন্য হত। জগতে এই দুদিকে শিখুক, কে শিখুক? নারদ প্রভৃতি যারা বড় বড় প্রেমী তাদের পক্ষে এই প্রেম দুর্লভ, পরম দুর্লভ। প্রেস্থাইলপি মহা এরিয়া এদের পক্ষে মহা দুর্লভ বস্তু, আর এই সাধারণ এই ভাবটাই তাহাদের পক্ষে দুর্লভ শব্দ। এই জন্য বলছেন যে এই ভাবটাও ভাবভক্তিটাও একটু দুর্লভ, বহু সাধনের দ্বারা এটি পাওয়া যায়, সহস্র সহস্র সাধন করে ওই যে ভাব ব্রজের ভাব এটি সহজে পাওয়া যায়। এটা কৃপার লক্ষণ, কোন বৈষ্ণবগণের কৃষ্ণের পরিকল্পনের দ্বারা অথবা স্বয়ং ভগবানের দ্বারা অথবা তাহার এই যে শ্রীমতী গোপীগণ কি অন্য অন্য সব জায়গা আছে ওদের কৃপাতেই এটা পাওয়া যায়, অন্যথা সাধন সহস্র সাধনের দ্বারা এটা সম্ভব হয় উনি বুঝতে পারেন। এখন তো বললেন যে সে আসামহ চরণারণী যে সামহম, পরের শ্লোকেতে বলবেন দু তিনটে শ্লোক পরে বন্দে নন্দ্রীনাম পাদ রৈণুম অভিষ্ণত, ও আমার এইটি সৌভাগ্য নেয় যে আমি ওই চরণগুলি আমি মস্তকেতে কোনোদিন পাব, আমার কল্পনার অতীত আমার পক্ষে সম্ভব নয়, আমি তো মনে করেছিলাম যে ওই চরণগুলিকে আমার মস্তকে পড়ে আমি এখন দুরাশা ছাড়লাম, আমি কি করি যেখানে চরণগুলি আছে ওইখানে থাকুক আমি তাহাকে দূর থেকেই বন্দনা করি। বন্দে নন্দবর্গে শ্রীনাম পাদ রেণু অভিঘ্নতা, অভিঘ্নতা মানে কি ভবিষ্যৎকালে সব অভিঘ্নতা, কোটি কোটি জন্ম যদি হই আমি তাহার পাদ পদ্মে ধুলি কণাকে আমি বন্দনা করি, একটি ধুলি যদি পাওয়া যায় কোনো রকম সংস্পর্শ হয়ে যায় তাহলে এই প্রেম হৃদয়কে প্রাদুর্ভূত হয়ে যায়। বলা হয়েছে শ্রীমদ্ভাগবতে মহাত্ম্যতে পদ্মপুরাণ ইত্যাদিতে কৃষ্ণের অপ্রকটের পরে উদ্ধবকে তিনি বলেছিলেন কৃষ্ণ যে তুমি এখান থেকে যাবে বদ্রিকাশ, ওখানে তো কিছুদিন থাকবে আর মৈত্রেয় ঋষিকে তুমি এই সব উপদেশ দিয়ে দিবে, যা ওই সন্দেশ কি বলার উদ্ভব সম্বাদ, ওই সময়তে বিদুরও ওখানে ছিলেন,
তো ওই বিদুরকে বলে দেবে যে আবার মাইত্রেয়ীর কাছে গিয়ে ওই সবগুলি শুনবে, আমি বলে সংক্ষেপ শোনার জন্য বলতে পারি। উদ্ধবকে বলে দেবে তুমি ওখানে যাবে। উদ্ধব আস্তে আস্তে ব্রজ হয়ে, ব্রজে মানে প্রান্তে যমুনা তীরে এসে আর ওখানে ঘুরছে। পরবর্তীকালেতে এই পরীক্ষিত মহারাজ আর ওই বজ্রনাথ যখন রাজগদ্দিতে বসে, তখন পরীক্ষিত মহারাজকে তিনি ডাকলেন ওই প্রপৌত্র তাহার বজ্রনাথ, আর আদর ইত্যাদি করে তাহাকে পিতারূপে সে দর্শন করছেন। বলে যে আমি তো কিছু বুঝি নাই এই সবগুলি, কৃষ্ণের কোথায় কি লীলা হয়েছিল, আপনি অনুগ্রহ করে কিছু ব্যবস্থা করেন, আর এখানে কোনো লোকজন নাই, এই মথুরাপুরীকে আবার বসিয়ে দেন। তখন দিল্লি থেকে ইন্দ্রপ্রস্থ থেকে সবগুলি নিয়েছে, আর ওখানেতে ব্রাহ্মণরা খুব বিদ্বান, আর বহু সমস্ত বনিয়া এই সবগুলিকে নিয়ে ওখানেতে তিনি বসবাস করিয়েছিলেন। এমন কাল দিল দেবীকে দেখে নিজে ওনার সঙ্গে গিয়ে ওই বৃন্দাবনের যে লুপ্ত চিত সবগুলিকে তিনি পুঙ্খানুপুঙ্খাতে প্রকাশ, তিনি বৃন্দাবন কমটি, কামলেবন কমটি, কমটি মধুবন, তালবন, এই সবগুলি কোথায় কোথায় কী কী লীলা হয়েছিল এই সবগুলিকে তিনি প্রকাশ প্রকাশিত করবার পরে তার মাতারা বলল যে আমরাও একটি উদ্ধবকে দর্শন করতে চাই, আর কৃষ্ণকে আমরা দর্শন করতে চাই। তখন এরা সকলে মিলে বলল যে সে গোপীরা তো কৃষ্ণকে কীর্তন করতে পেরেছিল, আমরাও সকলে কীর্তন করি। তখন সকলে মিলে কীর্তন আরম্ভ করে, যখন তুমুলভাবে তার যখন কীর্তন হতে লাগলো, ওই কীর্তন সভাতে উদ্ধব ওই ঘাসের মধ্যে টিকে তিনি দৌড়িয়ে আসে। কোথায় ঘাস? কুসুম সরোবরে শ্যামকুটি একটা জায়গা আছে, ওই স্থান এখনো প্রদর্শিত করা হয়, ওইখানে ঘাস উঠেছে, ওই ঘাসের মধ্যে টিকে তিনি প্রকাশিত করেন, আর মহাবিভাবকে বিভোর হয়ে গিয়ে আর কীর্তন করেন। তিনি যখন কীর্তন করতে লাগলেন, তারপর দেখেছি যে সব গোপীদের সমেত শ্রীমতী রাধিকা এবং কৃষ্ণ দুজনেই ওখানে অবতরণ। তখন সকলে আনন্দ ভরেতে কীর্তন করতে লাগলো, আর তারপরে কিছুক্ষণ পরে দেখে যে ভাবতে ওই কীর্তন সমাপ্ত হল, দেখা যায় রাধা কৃষ্ণ আর গোপীগণ্যায় অভ্য মহাশয় এই চমৎকার দর্শন করে দিয়ে তারা সকলেই অত্যন্ত আনন্দ। এই উদ্ধব এই তখন থেকে তিনি ব্রজেতে এক ভাবতে ওই ঘাট রূপে চলে আছেন, গোপীগণের কোন রকম হলেও তিনি দরকার তখন কৃষ্ণের আজ্ঞাতে ছেড়ে দিয়ে কিছু উপলব্ধি করবার জন্য, অনুভব করবার জন্য এখানেতে ঘাট হয়ে গোপীগণ চরণগুলিকে বন্দনা এবং তাহাকে প্রতীক্ষা। এত লোক তো একটু সামান্য লেগে যায়, আর লোক ভগবত ইচ্ছাতে কিরকম ভাবে পূর্ণ হবে তুমি কবি না, হয়তো অন্য কোনো প্রকাশিত করে দেন কি কী করেন। ওই উদ্ভব তিনি বন্দে নন্দ বিজয় শ্রীনাম পাদ রেণু অভিজ্ঞত জাতাং হরিকথ গীত পুনাত ভুবনত্রয়ম, ভুবনত্রয়কে পবিত্র করে দেন। এমন তিনি পরে বন্দনা তিনি করবেন। উনার কথা বলে দিয়ে এর দুটি কারণ, এই কথাগুলি কেন বলছেন তিনি বুঝুন, তিনি নিজেকে পণ্ডিত মনে করেন, অভিমান একটি আছে, এই দুটি হলে কৃষ্ণের তত্ত্বজ্ঞান ইত্যাদি প্রবেশ করবে, আর এই সবগুলি কথা বুঝবেন, তার কৃষ্ণের প্রতি স্বরূপ ঐশ্বর্য জ্ঞান আছে, স্বরূপ জ্ঞান ঐশ্বর্য জ্ঞান আছে, এই জন্য এইসব কথা তিনি বুঝতে পারেন, এই জন্য তাকে ছাড়ো ধরিতে তার অভিমানকে দর্প করে দিয়ে আর এই সবগুলি রথের যে সিদ্ধান্ত এই সবগুলিকে শোনান। এই মহাপ্রভু যখন শোনাচ্ছেন এটা কি ব্যর্থ যাবে, নিষ্ফল যাবে? ও নিষ্ফল যাবে, কিছু না কিছু ফল ধরবে,
ওই ফল ধরেছে। এই পরে বলছেন, তখন তিনি বলছেন, হরিদাস ঠাকুর মহাভাগবত প্রধান প্রতিদিন লয় সিংহ তিন লক্ষণা। এখন শ্রাদ্ধের কথাটা বলে দিলেন, এখন সেই শ্রাদ্ধটা কিরকম পাওয়া যাবে সহজ উপায় কিন্তু হাতে বলেন। যদি এই সবগুলি যদি চাও তাহলে হরিদাস ঠাকুরের মতন নাম করতে হবে, আর হরিদাস সব ঠাকুরের মতন তোমার দীনতাহীনতা নিয়ে আসতে হবে। দীনতাহীনতা না যদি হয় তাহলে কিছুতেই ভগবত কৃপা পাওয়া যায়। ভগবানের কৃপা সর্বত্র প্রবাহিত হচ্ছে, কিন্তু তাকে গ্রহণ করবে সে। দীনতা যদি ভাব থাকে তাহলে এই আমরা রায় রামানন্দ মহাপ্রভু সম্বাদ পাঠ করব আমরা, তার মধ্যে প্রথমে একটি শ্লোক আছে যে নন্দ বাবা গর্গাচার্যকে তিনি বলেছিলেন, মহৎ বিকলনাং নৃণাং গৃহিণাং দীন চেতসাম। দীন চেতসাম মানে কি? দীন মানে কেন? দীন দু প্রকারের, অত্যন্ত যথার্থ অধম পতি, মায়াতে একেবারে তো ভুলে গিয়েছে, ভগবত তত্ত্ব জ্ঞান কিছুই নাই, ভগবানকে জানে না, বিষয়তে একেবারে মূল হয়েছে, এরা হচ্ছে দিন। কিন্তু এই দিনের কথা বলছেন না, এরা ভগবত কৃপা উপলব্ধি করবে না। ভগবত কৃপা উপলব্ধি করবার জন্য যে দীনতা ওটা অন্য রকমের। কি রকম হবে দিন? হয় যুধিষ্ঠির মহারাজ অথবা হরিদাস ঠাকুর রূপ সনাতন, এই দীনতা হলে ভগবানের কৃপা ওইখানেতে একত্রিত হবে, অন্যথা কৃপা একত্রিত হবে না। এই জন্য ওইখানেতে মায়া বশীভূত হয়ে মায়ার লাঠি খাচ্ছে, মায়ার লাঠি খায় সংসার ভ্রমিতে, মায়ার লাঠি খায় ভ্রমিতে ভ্রমিতে কোন সাধু তার উপদেশ মন্ত্রে পিঠা কি ফলায় তার, তবে কিন্তু এটা হবে কিরকম হয়েছে? গুরু কৃষ্ণ
প্রসাদে পায়,
প্রসাদে পায় ওই ভক্তি লোকাদি, গুরু আর কৃষ্ণের প্রসাদে সে একই পাবে। এই হচ্ছে জীবের ভগবানের দিকে উন্মুখ হওয়ার একটা পদ্ধতি। ও কৃপা এটি উপলব্ধিটাও হচ্ছে গুরু কৃপা আর বৈষ্ণব কৃপা ভগবানের কৃপা। এখানে বলছে যে দিন দিন চেতা, দিন চেতা কেন বলছেন? যদি দিনটা ওই হবে যে মায়াতে সাথী খাচ্ছে, মায়ার ধানিতে পড়ছে, আর কবু স্বর্গে উঠায় কবু
নরকে
ডুবা,
দণ্ডজনে রাজা যেন
এইরকম হতে করছে। এরা দিনহীন, এরা নিজে তো বুঝে না। এখানে যে মহাপ্রভুর যে কৃপা পাবে, কি ভক্তগণের কৃপা পাবে, মহৎ বিকলনাং নৃণাং, মহৎ যে আছে ওই মহতে কৃপা তারা কা পাবে? যারা দিনহীন বুঝতে পেরেছে, ওহো আমি মায়ার দাস, আমার মতন দিনহীনই কেউ নাই, সাধু সঙ্গরূপী এই যে কৃপা ও আমার উপরে সে এই সব বুঝি না, আমি কিছুই বুঝি না, আমি সাধু তো বুঝি নাই, কিছুই বুঝি না, আমি মহা গান্ধী, আমার মতন আরো কেউ ধনী জীব জগতে নাই, এইটি যে উপলব্ধি করবে ওদের কাছে এই সাধু মহত যাবে, কারণ ওই কৃপা যে বাড়ি আছে তাকে সংগ্রহ করবে। আর যাহা মহাভিমানী কুতার্কি তাহারাই এইসবগুলি বুঝবে। এই জন্য হয়তো সনাতন গোস্বামী শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটা বলতে পারেন, জগাই মধাই হইতে মুই সে পাপেশ্বর, ওরা বলবে আমাদের কোন উপলব্ধি নেই, ওরা বলবে। আর সনাতন গোস্বামী বলি আমি মুসলমান হয়ে গেছি, শ্রীরূপ গোস্বামী আর হই দাস ঠাকুর বলছে, তখন ওই দীনতাতে যখন ওই দীনতা আসবে, প্রকৃত দীনতা বুঝবে, তখন সাধু মহান করা যায়। মহৎ কাকে বলে? মহৎ মহৎ বিচলন, মহৎগণের বিচলন মানে কি? যে চলছে বিশেষ রূপে চাচ্ছে কিসের জন্য, কৃপা। ওই রকম যদি গৃহী হয় তাহলে, আর যদি অভিমানে তো ভর্তি থাকে তাহলে মহৎগণ ওখানেতে যাবে যে কেউ হোক। এই জন্য ওই রকম হয় দীনতা স্বভাবিক এসেছে, হ্যাঁ হ্যাঁ আমি কখন বৈষ্ণবগণের সঙ্গে পাব, কখন আমি তাহার উপদেশ শুনব, কখন আমার মঙ্গল হবে, তখন এই মহৎগণ ওখানে চলে যাবে। ওদের তো কোনো দরকার নাই তো, মহৎ বলে যে কৃষ্ণ হচ্ছেন মহান, মহত অপি মহান কি মহত অপি মহিয়ান, অতএব কৃষ্ণ হচ্ছেন মহান, তাহার যে একনিষ্ঠ ভক্তরা আছে ওরাই হচ্ছে, অতএব ওরাই এই যাতা লোকের কাছে যাবে না। এই জন্য এখানে বলছেন যে হরিদাস ঠাকুর যেরকম হয়ে নাম করেন, আর যেরকম দিনহীন হয়ে যে মনে হয় যে ওনার মধ্যে দিন এই পুরীতে কেউ নাই, পাণ্ডারা যে আছে উনার সম্পর্কেতে কি হয়ে যাবে, অপবিত্র। এই জন্য রাজমার্গে সে জানে মহাপ্রভু যে এইখান থেকে চক্র দর্শন করে আর তুমি ঠাকুরকে জানো, আমি প্রতিদিন আসবো আর তোমার প্রসাদের ব্যবস্থা আমি সব তৈরি করব। মহাপ্রভু প্রতিদিন তাকে দর্শন দেওয়ার জন্য আসছে। তো হরিদাস ঠাকুর মহা ভাগবত প্রধান, একজন হচ্ছেন ভাগবত, একজন হচ্ছে মহাভাগবত, আর একজন হচ্ছেন কি মহাভাগবতোত্তম, এই তিনজন। এই তিনজনের ওই ব্যাখ্যা ধরল নারদ ঋষি
মূর্তির কথা নির্ভূত কথা,
নারদ ঋষি সুখদেব গোস্বামী আবার নারদ, আবার উনার থেকেও ভাগবতোত্তম ধরে নিলেন কাকে, এই বলছেন মহাপ্রভু রায়রামন। আমার প্রভাবতে এই যে ব্রাহ্মণ যেগুলি আছে এরা দ্রবিত হয় নাই, এরা দ্রবিত হয়েছে তোমার ভাগ, তুমি হচ্ছে মহা ভাগবত উত্তম, যাকে দেখলে কৃষ্ণ প্রেম আছে, অত তোমাকে দেখে এইগুলি কৃষ্ণ প্রেমীদের হয়েছে, আমাকে দেখে হয়নি, তিনি লুকাইবার চেষ্টা করছেন। এই মহাভাগবত উত্তম তুমি হরিদাস, এখানে হচ্ছে বিচার করতে হবে হরিদাস ঠাকুর মহাভাগবত প্রধান, তিন লক্ষ হরি নাম করছেন, স্বরূপ গোস্বামীকে তার সঙ্গে বসিয়ে দল উনিও নাম করছেন, উনার নামে তিন লক্ষের বোধ হয় কেন হয় না, করতে পারেন কেন করতে পারেন নাই, যখনই নাম আরম্ভ করলেন তখনই ভাবেতে ডুবে গেলেন, দেখছেন যে শ্রীমতী তাহাকে ইশারা করছেন কিছু বস ভাবেতে ডুবে গেলেন, নাম তখন কর একেবারে ভাবিত বলতে হবে। এই জন্য এদের সম্বন্ধে এইসবগুলি লিখানি যে তিন লাখ কি এক লাখ কি কিছু, তথাপি সাধারণ বাবতে সংখ্যা পূর্বক নাম গান নতিবি কালাবসানী সুতম ইত্যাদি সবগুলি লিখা। তা তিনি মহাভাবত, তাহার নাম এক রকমের, ইনার নাম এক রকমের, ইনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজ অথবা ব্রহ্মা, আর কোথায় রূপ গোস্বামী যেই নাম কিছু কিছু পার্থক্য থাকে ভাবের পার্থক্য, এই সাধারণ নাম, তথাপি তিনি উত্তম মহাভাগবতোত্তম। প্রতিদিন লয় তিন তিন লক্ষ নাম, তিন লাখ মধ্যে টিকে দু লাখ বোধ হয়
এক লাখ মানসিক, এক লাখ
এক লাখ মানুষ আর এক লাখ উপাংশ, উপাংশ মানে নিজে শুনতে, আর এক লাখ উত্তর নামের মহিমা আমি তার সাইন শিখিল, নামের মহিমা আমি তার নিকটে শিখেছি। কিরকম আছে হরিদাস ঠাকুর কে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো এই যে বৃক্ষ ইত্যাদি আছে, যমনরা আছে, অন্যান্য সব যারা আছে, পশু পাখি কীট পতঙ্গ আছে, এদের কিরকম উদ্ধার হবে, তখন হরিদাস ঠাকুর তাহাকে বলেছিলেন প্রভু এই জন্য আপনার চিন্তা উচ্চ সংকীর্তন তাতে করিলা প্রচার শীর্ষ জীবের খণ্ডাই দর্শন, এই প্রেমামৃত বন্য সব জীব ভাসে, আর এই প্রেমমত্তা বন্যাতে যে না ভাসে সেই জীব খা, তাহার কবু নাহি উদ্ধার। অতএব তুমি উচ্চ সংকীর্তন যে প্রচার করেছ তাতে ঘাট পেড় পৌধা জড় অজড় যা আছে সকলই শুনবে, ওতেই তাহা তোমার সব লোকের মঙ্গল হবে, এই জন্য চিন্তা করো না। তো নামের মহিমা বলছি ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুর হরিনাম চিন্তা মনিতে এই দুজনের কল্লাপের মাধ্যমে সে হরিনাম কিরকম ভাবে করা যাবে, হরিনাম কি তত্ত্ব আর তাহার ভাবনা কিরকম হবে, তার মধ্যে অপরাধ কি, তার মধ্যে আবার সংকেত ইত্যাদি যে নামাভাস ইত্যাদি এইসব কাছে বলে এইসব তুলি ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করে দিয়ে সাধকের জন্য তিনি এই সবগুলি বর্ণন করেছেন। যারা নাম করবেন ওই গ্রন্থ ছোট হলেও তাঁকে খুব পঠনীয় বিচার করে নিয়ে ওই রকমই নাম করবার চেষ্টা করা উচিত। তার প্রসাদে নামের মহিমা জানিবে, আচার্য রত্ন আচার্য নিধি পণ্ডিত গদাধর জগদানন্দ দামোদর শঙ্কর বক্রেশ্বর কাশীশ্বর মুকুন্দ বাসুদেব মুরারি আর যত ভক্তগণ গৌড়ে অবতরণ কৃষ্ণ নাম প্রেম কইলা জগতের প্রচার, ইহা আবার সঙ্গে কৃষ্ণ ভক্তি যে আমার, এই সব লোকের সঙ্গে আমার ভক্তি যে এরাই নাম আর প্রেম জগতেতে তাহা প্রচার করছে। ভট্টের হৃদয়ে দৃঢ় অভিমান জানি ভঙ্গি করে মহাপ্রভু কহে এত বাণী, এই সবগুলি কথা দেখলেন যে তার হৃদয়ে একটা অভিমান দম্ভ রয়েছে কিন্তু বিপ্র স্বর বুঝতে পারছেন, এই জন্য তাকে সারস ফেরিতে নিতে পারছেন। যদি বুঝছেন যে সেই বুঝবে না মহাপরাধী তাহলে আর বলছেন, আমি সে বৈষ্ণব ভক্তি সিদ্ধান্ত সব জানি, আমি যে ভাগবত অর্থ উত্তম বখানি। ভট্টের মনেতে এই ছিল দীর্ঘ গর্ব, প্রভুর বচন শুনে সে হইল গর্ব, এই যে অভিমান ছিল সে সমস্ত অভিমান দূর হয়ে গেল মহাপ্রভু শিকার। বুঝছি যে শ্রীমদ ভাগবতের অর্থ আমি জানি, একটি বর্ণের অক্ষর আমরা জানি না, যত কিছু প্রকাশ করেছেন সনাতন গোস্বামী মহাপ্রভু কৃপাতে আর তাহার কৃপাতে জীব গোস্বামী তাহার কৃপাতে আবার আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ছিল ভক্তি বিনোদ ঠাকুর, ওই ভগত মরি মরি এইটা সাধারণ গ্রন্থ মনে করব না, যে যে কঠিন শ্লোক শ্রীমদ ভাগবতে বড় বড় ব্যাখ্যাতে জানা যাবে না ওইটাকে একটু ভালো ধরে মন বেশ সুন্দর করে একটু ভালোটা পড়ে দেখব সব সংক্ষেপ দিতে অল্পেতে তিনি সংক্ষেপেতে তিনি বর্ণন করেন। অতএব শ্রীমদ এই বিশ্বনাথ আমাদের ভক্তি বিনোদ ঠাকুর একজন মহাভাগবত কৃষ্ণ লীলা তিনি পরিকর আর ভাগবতের ব্যাখ্যাও করেছেন বিভিন্ন জায়গা বেশ সুন্দর ভাবে এরকম হয়তো কোথাও বুঝতে পারা যাবে এত সুন্দরভাবে ব্যাখ্যা করে। প্রভুর মুখে বৈষ্ণবতা শুনিয়া সবার ভক্তের ইচ্ছা হইল তা সবারই দেখিবার, যখন ওদের মহিমা যখন শ্রবণ করলেন তখন ইচ্ছা হল যে তাহার দুর্দর্শন করবে ভট্ট তাই এইসব বৈষ্ণব রহে কোন স্থানে, এইসব বৈষ্ণবরা কোথায় থাকে আমি কিরকম তাহার দুর্দর্শন পাব। তখন প্রভু বলছেন প্রভু কহে কহ কেহ গৌড়ে কেহ দেশান্তরে, কেউ গৌড় দেশেতে কেউ বিভিন্ন বিভিন্ন দেশেতে থাকে, সব আসিয়াছে রথ যাত্রা দেখিবার সব, এখন কিন্তু সব লোক একত্রিত এখানে সব লোক এই পর এইলে তুমি এই পর সপ্তাহ দর্শন কর সকতে হো দর্শন করতে পারো, ইহাই রহেন সবে বাসন আনা স্থান, এখানে আমি থাকি গোবিন্দ থাকে আর কাশীশ্বর পণ্ডিত থাকে, কাশীশ্বর মিশ্র না কাশী মিশ্র না কাশীশ্বর যিনি ওই ঈশ্বর পরিপাদের সেবা করতেন শ্রীরামপুরে তাহার বাসস্থান ছিল, মহাপ্রভু কাছে তিনি এসেছিলেন আর রামাই আনন্দাই এই দুজন মহাপ্রভু কাছে থাকে আর ও গোপাল গুরু থাকে, বাস এই কয়েকজন লোক
মহাপ্রভু উপাধান করতেন।
হ্যাঁ
শঙ্কর পণ্ডিত
তো এই কয়েকজন লোক মাত্র ওখানে থাকবে, আর বাকি স্বরূপ দামোদর, রায় রামানন্দ, পরমানন্দ পুরী আর সব লোক বিভিন্ন জায়গায়। কেউ আবার যারা নবাগত তারা ওই হরিদাস ঠাকুরের চিঠি পেয়ে থাকে, যেরকম হচ্ছে রূপ সনাতন গোস্বামী কি অন্য যারা আসবে। এক জায়গাতে না, বিভিন্ন জায়গায়। এক জায়গা থাকলে কি হবে, আবার হয়তো কোনো বিষয়তে বিবাদ হয়ে মন খারাপ হয়ে ওদের তো হতো না, কিন্তু ওই আদর্শ দেখে আমাদের কখনো কখনো গোষ্ঠীবদ্ধ ভজন করতে গিয়ে কখনো আবার উল্টা উৎসব হয়ে তো ওইটা যেন না আমাদের হয়। সহিষ্ণুতাপূর্ব থেকে ভালো ভজন করে কলিকালেতে আর উপায় নাই যে গোষ্ঠীভাবে আমরা ভজন যেরকম হতো। যদি আমরা বিভিন্ন জায়গা থাকতো তাহলে এখানে এইসবগুলির সুযোগ হতো না, এক জায়গায় একত্রিত হয়ে আমরা হরিকথা শুনতাম, এইগুলি সুযোগ হতো। মহাপ্রভু সমেত বিভিন্ন বিভিন্ন লোক নিজে নিজে ভাবনা অনুসারেতে পৃথক পৃথক থেকে আর ভাড়া ভজন করে, সারা রাত্রি ভজন করছে, কেউ দিনবেলা ভজন করছে, কেউ গরু হরিনাম করছে, কেউ কীর্তন করছে, কেউ গোপীভাবে তারা ভজন করছে, কেউ সক্ষভাবে করছে। এই ইহারে পাইব তুমি সবার দর্শন, কিন্তু সকলেই এখানে আস, তুমি এখানে দর্শন করতে পারো। তবে ভক্ত কহে বহু বিনয় বচন বহু গণ্য করি প্রভুরে কইল নিমন্ত্রণ। আচ্ছা প্রভু, তাহলে আমি আপনাকে নিমন্ত্রণ দিচ্ছি আর ওই ভক্তগণকে একসঙ্গে নিমন্ত্রণ, সকলেই এখানে একত্রিত।